এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 18 সেপ্টেম্বর 3 আশ্বিন এবং ফেরসি 27 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলো হ্যাটসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি কোটি প্রতিবেদন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের ব্যাপারে মার্কিন সেনাপ্রধানের কণ্ঠে হতাশার সুর, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে কমিশন। পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএসি। এ বিষয়ে পর্যবেক্ষক বিশ্লেষণ সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের পাঠানো প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, তারপর প্রান্তিক আয়োজনে থাকছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা 557 কোটি ইউরো জমা হয়েছে ইরানি অ্যাকাউন্টে, আজই মুক্তি পাচ্ছে ইরান ও আমেরিকার 10 বন্দী। বাংলাদেশে রাজপথ দখলের লক্ষ্যে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কৃষিমন্ত্রীর দাবি, বিরোধীরা কিচ্ছুই করতে পারবে না। আগামীকাল নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন ভারতের এমপিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, সংসদ হচ্ছে আধুনিক গণতন্ত্রের মন্দির। এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের অভিযোগ, আমেরিকা যাই বলুক না কেন, ইউক্রেনে রাশিয়া বিরোধী যুদ্ধ নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে এক সাক্ষাৎকারে কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। 3 দিনের জন্য তিনি নিউ ইয়র্ক সফরে গেছেন এবং তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে ইরান আশা করে আন্তর্জাতিক এ সংস্থা বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, শান্তি এবং ন্যায় বিচারের জন্য তার প্রতিশ্রুত ভূমিকা যথাযথভাবে পালন করবে। জাতিসংঘের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা অবশ্যই স্বাধীন, ন্যায্য এবং বৈষম্যহীন হতে হবে। এই সিদ্ধান্তে কোনোভাবেই বড় শক্তিগুলোর প্রভাব থাকতে পারবে না। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা 557 কোটি 64 লাখ 92 হাজার ইউরো আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের 6টি ব্যাংকের অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়েছে। ইরানি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড় প্রসঙ্গে আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি এবং আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাদ ব্যাংকের সিওল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ গত 10 আগস্ট সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়। ওইসব অর্থ ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গতকাল কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমাদেরকে জানানো হয় সেদেশে ইরানি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে। এরপর আজ ইরানের ওইসব অ্যাকাউন্টে ইউরো জমা হয়। দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রাখায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আদায়ের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। মোহাম্মদ রেজা ফারজিন বলেন, আরও কয়েকটি দেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে কাজ চলছে, বিষয়টি চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় যুক্তরাষ্ট্র বেআইনিভাবে বিদেশে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে। এ অবস্থায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে আটক পাঁচ মার্কিন বন্দীর মুক্তির বিনিময়ে আমেরিকায় আটক পাঁচ ইরানি নাগরিককে মুক্তি এবং দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দেন। ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাদি বলেছেন, মার্কিন কারাগার থেকে পাঁচ ইরানি নাগরিক আজই মুক্তি পাবেন। এসব ইরানি নাগরিকের মধ্যে দুজন আমেরিকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে তেহরানে ফিরবেন। তিনি বলেন, দলবদ্ধভাবে সফল কূটনৈতিক প্রচেষ্টার পর ইরানের ওই পাঁচ নিরপরাধ নাগরিক মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। তিনি বলেন, সরকার ও বিচার বিভাগের পাশাপাশি ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদ বিদেশে ইরানি নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবে। এদিকে মার্কিন পাঁচ নাগরিককেও আজই মুক্তি দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান সফরে যাবেন এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে। সফরের সময় তিনি চীন সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করবেন। লেবাননের দৈনিক আল আখবার পত্রিকা গতকাল জানিয়েছে, এই সফরে প্রেসিডেন্ট আসাদ উঁচু পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের শীর্ষ নেতারা থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের এই পত্রিকা জানিয়েছে, আসন্ন এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনা প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন। সম্ভাব্য এই বৈঠককে চীন ও সিরিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সফরের মধ্য দিয়ে পরিষ্কার হবে যে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে চীনের শক্তিশালী ভূমিকা রয়েছে এবং বেজিং নিজের অবস্থান ধরে রাখতে চায়। 12 বছর আগে সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বর্বরতা শুরু হয় এবং আমেরিকা প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছিল, তখন চীন দামেস্কের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের রাজপথ দখলের অংশ হিসেবে 15 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, 14 বছরে কিছু করতে পারেনি বিএনপি, আগামী 1.5 মাসেও কিছু করতে পারবে না তারা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
একদফা দাবি আদায়ে কাল থেকে 3 অক্টোবর পর্যন্ত 15 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রবেশ মুখে 8টি সমাবেশ করবে তারা। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, 19 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং খুলনায় রোড মার্চ ও সমাবেশ করবে বিএনপি। কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে 1টি করে এবং ঢাকায় 3টি বড় সমাবেশ করবে দলটি।
মঙ্গলবার 19 সেপ্টেম্বর 2023 ঢাকা জেলার জিঞ্জিরা বা কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানে উপস্থিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৈমুর আলম খন্দকার ও শমশের মবিন চৌধুরী এখন আর বিএনপির সদস্য নন, তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারেন। এদিকে রাজধানী ঢাকার অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, হরতাল অবরোধ আর আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগকে গত 14 বছরেও কিছুই করতে পারেনি বিএনপি, আগামী 1.5 মাসেও তারা কিছুই করতে পারবে না। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ তৃণমূলের পতাকা খুলে নেয় তাহলে বিজেপির একটি পতাকাও থাকবে না। গতকাল সন্ধ্যায় কুচবিহারের দিনহাটার রানীরহাটে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একাধিক এলাকায় তৃণমূলের পতাকা খুলে নেওয়া হচ্ছে, কেউ যদি তৃণমূলের পতাকা খোলে সে এলাকায় একটিও বিজেপির পতাকা থাকবে না, আমরা হাতে চুড়ি পরে বসে নেই। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য আজ মন্ত্রী উদয়ন গুহকে কার্যত কাপুরুষ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, রাজনীতির আঙিনায় যে মানুষ যত বেশি হুমকি দেয় সে তত বেশি কাপুরুষ, সে তত বেশি ভীত সন্ত্রস্ত। সংসদে আধুনিক গণতন্ত্রের মন্দির বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় সংসদই আধুনিক গণতন্ত্রের মন্দির বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, আজই পুরনো সংসদ ভবনের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন এমপিরা। আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া দীর্ঘ বক্তব্যে বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, দেশের সংসদীয় যাত্রা স্মরণ করতেই এই বিশেষ অধিবেশন। এই সংসদ ভবন 75 বছরের যাত্রার নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমরা নতুন সংসদ ভবনে গেলেও পুরনো এই ভবন যুব সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ভবন তৈরিতে দেশের মানুষের পরিশ্রম ও অর্থ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পুরনো সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা ছিল বিদেশি শাসকের, কিন্তু ভবন নির্মাণের নেপথ্যে ছিল ভারতীয়দের শ্রম এবং অর্থ। প্রধানমন্ত্রী আজ বলেন, ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব কিছু মানুষের স্বাধীনতার পর থেকে চলে আসছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারত জবাব দিয়ে দিয়েছে। আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত আমাদের সংস্কারই তার আধার। এই সংসদ ভবনের গৌরব আমাদের সকলের। এদিকে সংসদ ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগামীকাল মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনই নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদেরা। বিঘ্ননাশক গণেশের কৃপায় সব বাধাবিঘ্ন পেরিয়ে ভারত সব স্বপ্ন এবং সংকল্প পূরণ করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। তিনি রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ল্যাভরভ বলেন, আমেরিকা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে তারাই এ যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। তারা ইউক্রেনকে অস্ত্র, গোলা বারুদ, গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট তথ্য উপাত্ত সরবরাহ করছে। আমেরিকা আমাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে তাতে যুদ্ধের বাস্তবতা বদলে যাবে না। তিনি আরও বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার জন্য দীর্ঘদিন ধরে ইউক্রেনকে প্রস্তুত করা হয়েছে। আমেরিকা যখন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে বলে খবর বেরিয়েছে, তখন ল্যাভরভ এসব কথা বললেন। এদিকে নেটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি অবশ্য দাবি করেন, দ্রুত শান্তি চান তিনি। এ সত্ত্বেও স্টলটেনবার্গ বারবার বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সামরিক উপায়ে যে বিজয় অর্জন করতে চান তিনি তা সমর্থন করেন। জার্মানির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেটো প্রধান বলেন, যখন তারা যুদ্ধ করে তখন বেশিরভাগ যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘায়িত হয়। অতএব আমাদেরকে ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। গত 2 মাস ধরে পশ্চিমা কর্মকর্তারা এবং সামরিক পরিকল্পনাকারীরা উদ্বেগ প্রকাশ করে আসছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে চলমান কথিত পাল্টা সামরিক অভিযান সম্ভবত সফল হবে না। যখন শীতকাল আসন্ন তখন পশ্চিমা জগৎ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, গত জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পাল্টা সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের 71,000-এর বেশি সেনা নিহত হয়েছে। এই পরিস্থিতিতে স্টলটেনবার্গ পীড়াপিড়ি করছেন যে নেটো জোটের উচিত হবে সামরিক উপায়ে সমস্যার সমাধান করা, কূটনৈতিক উপায়ে নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে দ্রুত সময়ে একটা ফলাফল প্রত্যাশা করা অসম্ভব বিষয় এবং তা উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয়। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন বাবুল আখতারের পরিবেশনায়।
মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিল বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে দ্রুত সময়ে একটা ফলাফল বের করে আনা অসম্ভব বিষয়। পাশাপাশি এই যুদ্ধে ইউক্রেনের বিজয় একটি উচ্চাকাঙ্ক্ষা এবং এতে দীর্ঘ সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। যাই হোক, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বাধা দিয়েছেন এবং দাবি করেছেন যে মস্কো শান্তির ব্যাপারে তেমন আন্তরিক নয়। তিনি বিশ্বাস করেন যে ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রাশিয়াকে বিতাড়িত করার মাধ্যমে ভালো ফলাফল অর্জিত হতে পারে। তবে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান বলেছেন, ইউক্রেন থেকে রাশিয়ার সম্পূর্ণ প্রত্যাহার করার যে লক্ষ্য কিয়েভ ঠিক করেছে সেটি সম্ভব হবে না। মিলি আগে ঘোষণা করেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এই পাল্টা আক্রমণে ফলাফল অর্জন করতে হলে ধৈর্য ধরতে হবে। মিলি বলেছেন, ইউক্রেন থেকে রাশিয়ান বাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে কিয়েভ সক্ষম হবে না। রাশিয়ার সাথে বর্তমান যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্পর্কে শীর্ষস্থানীয় এই মার্কিন সামরিক কর্মকর্তার হতাশার অভিব্যক্তি থেকে এটা বোঝা যাচ্ছে যে কিয়েভের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে রাশিয়ান বাহিনীর অবস্থানের বিরুদ্ধে ব্যাপক পাল্টা আক্রমণে কিয়েভ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউস স্বীকার করেছে যে তারা ইউক্রেন যুদ্ধে $111 বিলিয়ন বেশি ব্যয় করেছে। পশ্চিমারা কিয়েভকে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের বন্যা বয়ে দেওয়া সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে রাশিয়ার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি, বরং নিজেরাই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বিখ্যাত মার্কিন সাংবাদিক সেমর হার্স একজন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা CIA মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে জানিয়েছেন যে ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণ কাজ করছে না, বরং রাশিয়ার পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা বুঝ ভেদ করে খুব বেশি অগ্রসর হতে পারেনি এবং ইউক্রেনের এই ধীর অগ্রগতি পশ্চিমা মিত্রদের উদ্বিগ্ন করে তুলেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। পক্ষপাতমূলক আচরণ করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন CEC। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশিত নয়, এজন্যই জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ভোট চাইতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে CEC বলেন, নির্বাচনের আগে সকলেই নিজ নিজ দলের জন্য ভোট চাইছেন, তবে প্রধানমন্ত্রী যদি বলেন আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেবেন না, তবে এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনকে সামনে রেখে শুধু তফসিলের পরে নয়, এর আগেও পরিবেশ রক্ষায় কাজ করতে পারবে কমিশন। সিএসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত কোনো আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে, এই সুযোগ তাদের রয়েছে।
তফসিলটা যখন আমরা ঘোষণা করি 12 বা 13 কোনো একটা ধারার অধীনে আরপিওতে, ওর পরে কিছু স্পেসিফিক দায়িত্ব বাধ্যতামূলকভাবে আমাদের করতেই হবে। সেটা হচ্ছে তফসিলটা হচ্ছে চূড়ান্ত পর্যায় নির্বাচনের, যেখান থেকে আমাদের ধাপে 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 গিয়ে পোলিং ডে এবং ইলেকশন ডিক্লেয়ার করতে হবে, সেটাকে বলা হয় তফসিল। বা তফসিলের আগেও যদি এমন কোনো কিছু যেটা নির্বাচনের যে আস্থাভাজনতা, সরকার বা নির্বাচন কমিশনের আস্থাভাজনতা, বা যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের পক্ষপাতহীন আচরণ নিয়ে যদি কোনো বিতর্ক উত্থাপিত হয়, তাহলে নির্বাচন কমিশন অতি অবশ্যই সরকারের নজরে
সেটা। এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সবকিছু কমিশনের পর্যবেক্ষণে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভালো খবর, কিন্তু বিষয়গুলোকে জনবান্ধব এবং কার্যকরী করতে সপ্তাহে কিংবা পাক্ষিকভাবে কোনো ব্রিফিংয়ের মাধ্যমে যদি কার্যকরী সিদ্ধান্তগুলো জানানো হয়, তবে সেটা জনগণের কাছে ওয়াকিবহাল থাকবে এবং নির্বাচন কমিশন আরো নিরপেক্ষ হবে জনগণের কাছে।
আমরা কিন্তু অনিয়ম মানে গ্রস অনিয়মের বিরুদ্ধে ওনারা অ্যাকশন নিতে দেখিনি। অতএব বললেই তো হবে না, করে দেখাতে হবে, প্রমাণ করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি অন্যের কাছে নিজের সমস্যাকে প্রকাশ করে সে নিজের জন্য অপমানকে পছন্দ করে।
আমরা নিজেদের সমস্যা অন্যদের কাছে প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব, এই কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি লিখেছেন, রংধনু আসরে মোল্লা নাসিরুদ্দিন হোজার পরিচিতি ও তার সুন্দর 4টি মজার গল্প অত্যন্ত ভালো লাগলো, দারুণভাবে উপভোগ করলাম। আমাদের স্কুলের লাইব্রেরিতে মোল্লা নাসিরুদ্দিনের গল্পের বই থাকলেও রংধনু আসরে প্রচারিত গল্পগুলো ছিল একেবারেই অজানা, তাই উপভোগটা আরো ভালোভাবে করলাম। এছাড়া আসরের শেষের দিকে চট্টগ্রাম মহানগরীর নিহারিকা ফুলকুণি আসরের সদস্যদের কণ্ঠে কচি কাঁচার ভিড়ের মেলায় আয়রে ছুটে আয় শিরোনামের একটি দেশের গান শুনলাম। রংধনু আসরের প্রযোজক সহ রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আসরের পরের মেইলটিও রংধনু আসর সম্পর্কে। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সেন্নাল। তিনি লিখেছেন, 7 সেপ্টেম্বর রেডিও তেহরানের রংধনু আসরে
এক কবুতর দম্পতির গল্প শুনে খুব ভালো লাগলো। গাজী আব্দুর রশিদ ও আখতার জাহানের সুমধুর কণ্ঠে নাট্যরূপের ভঙ্গিমায় অপরূপ পরিবেশনা আমাকে যেন শৈশবে নিয়ে যায়। অনুষ্ঠানটি শুনে মনে হলো আগামী দিনে হয়তোবা রূপকথার গল্প কাহিনী এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রংধনু অনুষ্ঠানের উপর ভর দিয়ে আমরা যেতে পারব কল্পলোকে। সেখানে থাকবে নিছক আনন্দের উপাদান, তার ভেতরে আমরা খুঁজে নিতে পারব বাস্তবকে। অচেনা চেহারায় বাস্তব ধরা দেবে আমাদের সামনে। ধন্যবাদ রংধনু আসরের প্রযোজককে, ধন্যবাদ রেডিও তেহরানকে।
রংধনু আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই নিজামুদ্দিন শেখ ও বিধানচন্দ্র স্যান্ডল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভারতের পরিবারের বাংলাদেশের চিঠি চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন দুটি মেইল।
চলতি বছর এই প্রথম আব্দুল হাকিম ভাইয়ের মেইল পেলাম, একসঙ্গে দুটি চিঠি পেয়ে বেশ ভালো লাগলো। তো কি লিখেছেন তিনি?
সালাম ও শুভেচ্ছা জানানোর পর একটি মেইলে তিনি লিখেছেন, গত 10 জুলাই সকালে আল খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইহুদিবাদী নারী সেনা মজলুম ফিলিস্তিনি নারীদের বিবস্ত্র করে তল্লাশি চালিয়ে ঘৃণ্য অপরাধ করেছে। তারা যে জঘন্য অপরাধ করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববাসী তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রথম চিঠিটি শেষ করেছেন তিনি।
আর দ্বিতীয় চিঠিতে আব্দুল হাকিম ভাই কি লিখেছেন?
এই চিঠিতে তিনি একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের মোট জনসংখ্যার কত শতাংশ শিয়া আর কত শতাংশ সুন্নি, এর বাইরে কোন কোন ধর্মের মানুষ ইরানে বসবাস করে।
ইরানের মোট জনসংখ্যার 99% মুসলমান, তাদের মধ্যে 89% শিয়া এবং 10% সুন্নি, বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী।
আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো, যদিও তার চিঠি এখনো শেষ হয়নি, তিনি ইরানের প্রসিদ্ধ একটি ইসলামী গান শুনতে চেয়েছেন।
আব্দুল হাকিম ভাইয়ের অনুরোধের গানটি আমরা আজকের আসরের শেষের দিকে শোনানোর চেষ্টা করব। তো দীর্ঘ বিরতির পর আবারও চিঠি লিখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন তিনটি মেইল। একটিতে তিনি লিখেছেন, রেডিও তেহরানের সাথে নিয়মিত নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে চলেছি। আপনাদের নিরবচ্ছিন্ন কর্মদক্ষতায় রেডিও তেহরান আজ লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে নিতে পেরেছে, যার প্রমাণ মেলে অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠান চলাকালীন শ্রোতাদের মন্তব্য ও জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জনের আসর শুনলে। গত 4 সেপ্টেম্বর সোমবারের প্রিয়জন অনুষ্ঠান শুনলাম, বরাবরের মতোই আসরটি ছিল জমজমার। তবে ইদানিং প্রিয়জনে আখতার জাহান আপা ও গাজী আব্দুর রশিদ ভাইকে পাচ্ছি না, এর কারণ কি? তারা নিশ্চয়ই ছুটি কাটাচ্ছেন।
হ্যাঁ, নাজিম ভাইয়ের ধারণা একদম ঠিক, তারা দুজনেই বাংলাদেশে গেছেন ছুটি কাটাতে। তারা শিগগিরই প্রিয়জনে যোগ দিবেন বলে আমরা আশাবাদী। তো চিঠি লেখার জন্য নাজিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। রংপুরের মাহিগঞ্জ থেকে মাসুদ রানা খান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। মাসুদ ভাই লিখেছেন, রেডিও তেহরান আমার পছন্দের গণমাধ্যম, কেননা রেডিও তেহরান বাংলা ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারার অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করে নিরপেক্ষতা বজায় রেখে। অনুষ্ঠান শুনতে এটি আমাকে খুবই প্রভাবিত করে।
এরপর তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত 4 সেপ্টেম্বরের বিশ্ব সংবাদ ভালো লেগেছে। সেদিনের দৃষ্টিপাত অনুষ্ঠানে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রতিবেদনটিও ভালো লেগেছে। এছাড়া কথাবার্তা ও প্রিয়জন অনুষ্ঠানেরও প্রশংসা করেছেন তিনি।
ভাই মাসুদ রানা খান, আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেইল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই থেকে, আর পাঠিয়েছেন পরিবার বন্ধু শর্টওয়েভ লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট আনন্দমোহন বাইন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রায় সব অনুষ্ঠান আমার পছন্দের। পাশ্চাত্যের মিডিয়া যে খবরগুলো চেপে যায় রেডিও তেহরান তা প্রচার করে। ভারত বাংলাদেশের খবর দেওয়ার সময় আপনারা যেভাবে দুই পক্ষের কথা তুলে ধরেন সেটি আজকাল অধিকাংশ সংবাদ মাধ্যম করে না।
এরপর আনন্দমোহন বাইন লিখেছেন, 21 আগস্ট চিঠিপত্রের আসর প্রিয়জন শুনেছি। এই অনুষ্ঠানের একটি বড় বৈশিষ্ট্য হল আশরাফুর রহমান সাহেব কোনো হাদিস বা বাণী দিয়ে আসর শুরু করেন, যা থেকে আমরা কিছু মূল্যবান কথা জানতে পারি। শ্রোতাদের চিঠিপত্র বা সাক্ষাৎকার শুনতে খুব ভালো লাগে, তবে আমার মনে হয় শ্রোতারা গঠনমূলক পত্র কম লেখেন। তবে একথা সত্য যে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ফেসবুকে বেশ কিছু বন্ধু নিয়মিত অন্য বন্ধুকে শেয়ার করছেন।
রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা দিন দিন বাড়ছে জেনে ভালো লাগলো। তো চিঠি আর মতামতের জন্য আনন্দমোহন বাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি অডিও বার্তায় আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানব। এটি পাঠিয়েছেন বাংলাদেশের গাজীপুরের সিনিয়র শ্রোতা মোহাম্মদ খোরশেদ আলম সরকার।
বিসমিল্লাহির রহমানির রহিম। রেডিও তেহরান বাংলার সম্মানিত কলা কৌশলী ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর প্রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রেডিও তেহরান বাংলা একসময় আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা ছিল, বিশেষ করে 80-এর দশকের মাঝামাঝি থেকে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রায় একটি দশক রেডিও তেহরানের সাথে জড়িয়ে ছিল আমার অনেকটা সময়। নিয়মিত তেহরানের বাংলা অনুষ্ঠান শোনা এবং লেখা এবং প্রিয়জন অনুষ্ঠানে উত্তর পাওয়া বা প্রাপ্তি শেখার স্থান পাওয়া ছিল নিয়মিত ব্যাপার। এছাড়াও বিভিন্ন ধরনের পত্রপত্রিকা সহ অনেক কিছুই তেহরান বেতার আমাদের দিত, আমরা সেটা ওই সময় পেতাম। সময়ের পরিবর্তনে এই সময়টা আর থাকেনি, তবে বর্তমান সময়ে অনেকটাই আবার, কারণ অনেকগুলো মাধ্যম চলে আসায়। যেমন আগে যে মানে রেডিও সেট পাওয়া যেত সেখানে শর্ট ওয়েভে অনুষ্ঠান শোনা অনেকটাই সহজ ছিল, কিন্তু বর্তমান সময়ে যেসব রেডিও সেট পাওয়া যায় তাতে শর্ট ওয়েভে খুবই নিম্নমানের ব্যবস্থা থাকায় খুব বেশি রেডিও শোনার সুযোগ হয় না, ফলে শ্রোতারাও রেডিও থেকে দূরে চলে গেছে। তবে আসার কথা হলো ওয়েবসাইট ও অ্যাপের কারণে বর্তমানে আবার কিছু কিছু শ্রোতারা ফিরে আসছে, এটা একটা আনন্দ সংবাদ। তবে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান অ্যাপে এখন পর্যন্ত ওইভাবে না আসায় কিছুটা সমস্যা রয়েছে। তাই আশা করব যেসব জনপ্রিয় অ্যাপ রয়েছে, যেমন বাংলা FM, বাংলা টিউন, এরকম আরও যেসব অ্যাপগুলো রয়েছে, ওইসব স্থানে যদি রেডিও তেহরানকে দেওয়া যায় তাহলে নিঃসন্দেহে শ্রোতা বাড়বে, এই বিশ্বাসটুকু আমার রয়েছে। যাই হোক, আমি এখনও মনে প্রাণে রেডিও তেহরান বাংলার জল সম্মনময় ভবিষ্যৎ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে ইনশাআল্লাহ।
আমাদের পুরনো শ্রোতা খোরশেদ আলম ভাইয়ের কথাগুলো ভালো লাগলো। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী বলে লিখতে পারেন না, তবে কথা বলেন বেশ সাজিয়ে গুছিয়ে। আশা করি মাঝে মধ্যে তার অডিও বার্তা পাব। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদুপোতা গ্রাম থেকে শহীদুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 4 আগস্ট তারিখে রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠানে পিঁপড়া ও অহংকারী রাজার গল্পটি ছিল শিক্ষণীয়। গল্পটি থেকে জানতে পারলাম অহংকারী রাজার শেষ পরিণতি এবং সামান্য একটি খুদে পিঁপড়ের বুদ্ধিমত্তার পরিচয়। পৃথিবীতে কাউকে ছোট করে দেখতে নেই। শিক্ষণীয় এই গল্পটি প্রচার করার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
ভাই শহীদুল ইসলাম, রংধনু আসরে প্রচারিত গল্প থেকে আপনি শিক্ষা লাভ করতে পেরেছেন জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন। বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাড় থেকে সিনিয়র শ্রোতা বিধানচন্দ্র টিকাদার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, প্রিয়জন একটি সুন্দর অনুষ্ঠান, এখানে শ্রোতারা রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের উপর মতামত দিয়ে থাকেন যা শুনে খুব ভালো লাগে। শুধু প্রিয়জন অনুষ্ঠানই নয়, রেডিও তেহরানের সকল অনুষ্ঠান আমার খুব প্রিয়। স্বাস্থ্য কথা অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের আলোচনা শুনে অনেক উপকৃত হতে পারছি। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও তার বাংলা তর্জমা দিয়ে অনুষ্ঠান শুরু হয় যা অনেক ভালো লাগে।
প্রিয়জন, স্বাস্থ্য কথা এবং অর্থ সহ কোরআন তিলাওয়াত সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করায় ভাই বিধানচন্দ্র টিকাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরে শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের খরমপট্টি থেকে, আর পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না। তিনি ইরানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছেন। তার প্রশ্নগুলো হলো, ইরানে চিকিৎসা ব্যবস্থা কি সম্পূর্ণ সরকারি নাকি আমাদের দেশের মতো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকও আছে? ইরানে বর্তমানে কতটি হাসপাতাল আছে?
বোন শরীফ আক্তার পান্না, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ইরানে সরকারি ও বেসরকারি দু ধরনের চিকিৎসা কেন্দ্রই চালু আছে। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী ইরানে সরকারি হাসপাতালের সংখ্যা 739টি এবং বেসরকারি হাসপাতাল 952টি। আর 1979 সালে ইসলামী বিপ্লবের সময়ে সরকারি হাসপাতাল ছিল মাত্র 110টি। সে সময় সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ছিল 57,000, আর বর্তমানে রয়েছে 1,40,000।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। বিদায় নেয়ার আগে রয়েছে শ্রোতাবন্ধু আব্দুল হাকিম মিয়ার অনুরোধের একটি ফার্সি গান, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত গানটির কণ্ঠশিল্পী মোহসেন মির্জাজাদে।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
چمنو گل گل قمری تو دیگر جعجعه بلبل به عشق گل و گلشن شده سرمست و غزل خوان، گهی ناله و افغان گهی واله و حیران، برو سوی گلستان نظری کن به سربرگ درختان به مرغان خوش الهان، اله جانم سر قربان، به 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 چه گل و سنبل و طرفت چمنو گل گل قمری تو دیگر جعجعه بلبل عشق گل و گلشن شده سرمست و غزل خوان، گهی ناله و افغان گهی واله و حیران، برو سوی گلستان نظری کن به سربرگ درختان به مرغان خوش الهان، اله جانم سر قربان، تشویش برو دور بیا پیش الا ای دل نادان، به 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 به، نه عجایب نه قرائب نه گزلزن، به یک یار موافق شده همدم، به نام است به نام است محمد، محمد لقبش احمد و محمود، ابوالقاسم و خیرالبشر و سید کونه، بنی عم شه تخت سلونی که بود حیدر و صفدر، وسی احمد مرسل علی عالی و اعلا، ولی والی و والا ز قد و قامت رعنا، که بود قدرت یزدانی، چمن و بلبل قمری تو دیگر جعجعه بلبل، به عشق گل و گلشن شده سرمست و غزل خوان، گهی ناله و افغان گهی واله و حیران، برو سوی گلستان نظر
روشنی کن، به سر برگ درختان، به مرغان خوش الهان، الی جانم سنم بر با. به 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 چه گل و سنبل و طرفت چمن و بلبل قمری، چو دیگر چه چه بلبل ز عشق گل و گلشن شده سرمست و غزل خان، گهی نالب و افخان، گهی والب و حیران. برو سوی گلستان نظری کن، به سر برگ درختان، به مرغان خوش الهان، الی جانم سنم بر با.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। 18 সেপ্টেম্বর সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, ছয় পণ্যের একটিরও সরকারি দাম কেউ মানছে না প্রথম আলো। খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কি খাব আর পারছি না রাষ্ট্র, ওমর সানি দৈনিক জনকণ্ঠ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের, মানব জমিন। নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই, নানক। আওয়ামী লীগের অধীনে নির্বাচন, শিয়ালের কাছে মুরগি দেওয়ার সমান, ফখরুল কালের কণ্ঠ। তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন শমশের তৈমুর, যুগান্তর। সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের সাড়া কম, সমকাল। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, বিশেষ অধিবেশন ছোট হলেও গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক সিদ্ধান্তের ইঙ্গিত মোদির সংবাদ প্রতিদিন। G20 সাফল্য কোনো ব্যক্তি বা দলের নয় বললেন মোদি, হিন্দুস্তান টাইমস। দেশ বাঁচাতে ইন্ডিয়া, রুখতে হবে দুর্নীতি, আদানির কাছে দেশ বিক্রি বললেন সুজন চক্রবর্তী, গণশক্তি। রাজ্য সরকারকে 50 লাখ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের আজকাল। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত, প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত খবর আজও বাংলাদেশের অধিকাংশ দৈনিকে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় 3 কলাম জুড়ে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, সরকার খুচরা বাজারে 6টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, যদিও নির্ধারিত দর কেউ মানছে না। বাজারে অভিযান চলছে, কিন্তু তাতেও নতুন দর কার্যকর করানো যাচ্ছে না। যেমন নির্ধারিত দর অনুযায়ী প্রতি কেজি আলু খুচরা বাজারে 35 থেকে 36 টাকায় বিক্রি হওয়ার কথা, কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম ঠিক করে দেয়, এর কোনোটি বাজারে কার্যকর হয়নি। এদিকে দৈনিক জনকণ্ঠ লিখেছে, দেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি রবিবার সকালে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কি খাব আর পারছি না রাষ্ট্র। হঠাৎ তার এমন পোস্টের কারণ জানতে চাইলে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, মানুষ বাঁচবে কিভাবে, খাবেটা কি, এমনটা তো ছিল না, কেন এমনটা হলো। দীর্ঘ 40 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার দিবাগত রাত 1:30 দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তবে তিনি ভালো আছেন বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন। খবর দুটি মানব জমিনে প্রকাশিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ করেছে জনকণ্ঠ। নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার বা নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক। আজ রাজধানীর মোহাম্মদপুরের পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নানক বলেন, বিএনপি তাদের ভুল পথ ছেড়ে নির্বাচনের পথে এলে অভিনন্দন জানাবে। নির্বাচন ছাড়া বিএনপি রক্ষা পাওয়ার, নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা বলে কি, তারা থাকলেই নাকি ভালো নির্বাচন হয়। শিয়ালের কাছে মুরগি দিলে কি হয় জানেন না, উনিই হবেন আবার, আমরা তা হতে দেব না। আমাদের কথা পরিষ্কার, এখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তৃণমূল বিএনপি নেতৃত্বে আসছেন শমশের তৈমুর, এই শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে বিএনপির সাবেক বহিষ্কৃত ও নিষ্ক্রিয় এক ঝাঁক নেতা আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি এবং আলোচিত মুখ শমশের মোবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রয়েছেন। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন, শীর্ষ দুই পদে এই দুই নেতা থাকবেন। তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বজনীন পেনশন স্কিম চালুর এক মাস পূর্ণ হয়েছে গতকাল। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিমের আওতায় এ কর্মসূচিতে গতকাল পর্যন্ত প্রায় 13,000 জন অন্তর্ভুক্ত হয়েছেন। এতে করে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কোষাগারে জমা হয়েছে প্রায় 7,67,00,000 টাকা। তবে প্রবাসীদের অংশগ্রহণ তুলনামূলক কম। প্রবাসীদের আগ্রহী করে তুলতে আরও বেশি প্রচারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অস্পষ্টতা দূর করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত শনিবার সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ স্কিম থেকে যদি ভালো পরিমাণ টাকা ওঠে তাহলে সরকার এখান থেকে ঋণ নিয়ে উন্নয়ন খাতে ব্যয় করবে। তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। খবরটি দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। আজকের সবগুলো দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টালে সংসদের 5 দিনের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, 5 দিনের বিশেষ অধিবেশনে মোদী বলেছেন, ভারত গর্বিত। আমরা যখন G20 সভাপতি ছিলাম তখন আফ্রিকান ইউনিয়ন এর সদস্য হয়েছিল। আমি সেই আবেগময় মুহূর্তটি ভুলতে পারি না। স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আজ আপনি সর্বসম্মতভাবে G20 সাফল্যের প্রশংসা করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। G20 সাফল্য 140 কোটি নাগরিকের, এটা ভারতের সাফল্য, কোনো ব্যক্তি বা দলের সাফল্য নয়, এটা আমাদের সকলের উদযাপনের বিষয়। দেশ বাঁচাতে ইন্ডিয়া রুখতে হবে দুর্নীতি, আদানির কাছে দেশ বিক্রি, এই শিরোনামে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর একটি বক্তব্য প্রকাশ করেছে দৈনিক গণশক্তি। বিদ্যুৎ আইন সংশোধনী বিলের বিষয়ে সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেছেন, বেশি দামে আদানি গোষ্ঠীর কাছে কয়লা কিনতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে, কেন্দ্রের বিজেপি সরকারই বাধ্য করেছে। আলিপুরদুয়ার মহিলা রিন্দায় সমবায় সমিতির দুর্নীতির মামলায় রাজ্য সরকারকে 50,00,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সিআইডির আর্জি খারিজ করে এই দুর্নীতির ঘটনায় সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশও বহাল রাখা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে কথাবার্তার আজকের আসর। কথা হবে আবারও আগামীকাল।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। দক্ষিণ কোরিয়া আটকে থাকা 557 কোটি ইউরো জমা হয়েছে ইরানি অ্যাকাউন্টে, আজই মুক্তি পাচ্ছে ইরান ও আমেরিকার 10 বন্দি। বাংলাদেশে রাজপথ দখলের লক্ষ্যে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কৃষি মন্ত্রীর দাবি, বিরোধীরা কিছুই করতে পারবে না। আগামীকাল নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন ভারতের এমপিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, সংসদ হচ্ছে আধুনিক গণতন্ত্রের মন্দির। এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, আমেরিকা যাই বলুক না কেন, ইউক্রেনে রাশিয়া বিরোধী যুদ্ধ নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Tehran-ը խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։